আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয় ভারতের লোকসভা নির্বাচন। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন রোকেয়া হায়দার এবং আনিস আহমেদ।
ধন্যবাদ শেগুফতা। আনিস, আমাদের তো শুরু করতে হয়, শেগুফতা যেমন বললেন যে ভারতের লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে, সপ্তম পর্বের এই নির্বাচন একেবারে শেষ পর্যায়ে এসে গেছে এবং বেশ একটা উত্তেজনা বিরাজ করছে শুরু থেকেই আমরা দেখেছি, এবং যেহেতু এখন শেষ মুহূর্তে অবশ্যই উত্তেজনা আরও বাড়ছে। তো আমাদের সঙ্গে কারা রয়েছেন?
আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনিন্দিতা ঘোষাল, সহকারী অধ্যাপিকা ইতিহাস বিভাগ, ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি। ডক্টর অনিন্দিতা ঘোষাল, আপনাকে স্বাগতম।
হ্যাঁ, ধন্যবাদ।
আরও আছেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দীপঙ্কর দে, অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ডক্টর দে, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
তো আমরা যেমনটা জানি, একটু আগে রোকেয়াপা যে কথাটা বলছিলেন যে ভারতে নির্বাচন হচ্ছে, বস্তুত এটি 17তম লোকসভা নির্বাচন। 90 কোটি ভোটদাতা ভোট দিচ্ছেন লোকসভার সদস্য পদ 543, এবং আপনি যেটা বলছিলেন যে লোক নির্বাচন শুরু হয়েছে 11 এপ্রিল থেকে, শেষ হবে 19 এপ্রিল। অত্যন্ত তুঙ্গে উত্তেজনা, ভোট গণনা হবে 23 মে।
আচ্ছা আনিস, আমি একটু জিজ্ঞেস করে নিই, আগে শ্রোতাদের বলে রাখি, শ্রোতা দর্শকদের, যে আপনারা যারা আলাপনের আলোচনা শুনছেন, আপনারা যদি স্টুডিওতে সরাসরি ফোন করতে চান এই অনুষ্ঠান চলাকালে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 2026193062। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অনুষ্ঠান শুনুন, প্রশ্ন করুন, আপনাদের মতামত জানান। আনিস, আমাদের সঙ্গে তো সহকর্মী,
আমাদের সহকর্মী কলকাতায় আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় রয়েছেন। আমরা কি প্রথমে পরমাশিসের কাছে একটু শুনে নিই সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে? পরমাশিস বলুন, সর্বশেষ পরিস্থিতি কি?
সর্বশেষ পরিস্থিতি যেটা হচ্ছে, আমরা দেখেছি যে আজ রাত্রিতে আমাদের নির্বাচনী প্রচার ব্যাপারটা বন্ধ হওয়ার কথা ছিল, সেটা নির্বাচন কমিশন গত পরশু দিনই আসছে রাত্রির বেলা ঘোষণা করে দেয় সংবিধানের 324 নম্বর ধারা অনুচ্ছেদ থেকে সেই গাইডলাইন নিয়ে তারা নির্দেশ জারি করে যে আর নির্বাচনী প্রচার করা যাবে না। সেটা গত বৃহস্পতিবার রাত 10টায় শেষ হয়ে গেছে। গতকাল কিন্তু পশ্চিমবঙ্গে, মানে আমাদের রাজ্যে, এবছর মানে এই লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কালকে সভা করেছেন, বিভিন্ন জায়গায় রোড শো করেছেন, সভা করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, যে 9টা লোকসভাতে আগামী 19 মে ভোট হবে সেই জায়গায় কিন্তু একেবারে, যেহেতু শেষ পর্যায়ে, সমস্ত কনসেন্ট্রেশন কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতৃত্বরাই 9টা লোকসভার কেন্দ্রে, মানে প্রচারের ক্ষেত্রে পুরোটাই মনোসংযোগ দিয়ে তারা কিন্তু সেই প্রচারের কাজ চালিয়ে গেছে। শুধু মাঝপথে বাধা পড়েছে যে বৃহস্পতিবার রাত্রেই বন্ধ করতে হবে, সেই জন্য যেন উত্তাপের পারদটা আরো বেড়ে গেছিল, যে বেশি মাত্রায় হয়েছে।
সেটাই হয় সাধারণত নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে, এক ধরনের উত্তেজনা,
যখন সেই নির্বাচনী প্রচার অভিযান বন্ধ করতে হয় তখন আরো তুঙ্গ
বিরাজ করে। এবং রোকেয়া, আমরা যেটা লক্ষ্য করেছি যে ভারতে এবারে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল এবং মতবাদের মধ্যে কেবল মত পার্থক্য নয়, কোথাও কোথাও সংঘাতময় পরিস্থিতিও সৃষ্টি হয়েছে, পরমাশিস আমাদের জানিয়েছেনও বটে। এবং বেজনে এটা বলা হচ্ছে যে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়টিকে অনেক বিশ্লেষকই অত্যন্ত গুরুতর ঘটনা বলে মনে করছেন। তো আমরা বোধহয় এ ব্যাপারে একটু ডক্টর অনিন্দিতা ঘোষালের কাছে যাই, যে এই যে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে, এই বিষয়টিকে কিভাবে বিবেচনা করবেন ভোটাররা বিশেষত?
আসলে মুশকিল হচ্ছে যে বিদ্যাসাগরের যে মূর্তি ভাঙা হয়েছে সেদিন রাত্রিরে যেটা ঘটেছিল, এবং যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তারা কি আদৌ জানতো কিনা যে ওটা বিদ্যাসাগরের মূর্তি, এবং বিদ্যাসাগর ওখানে থাকা বা ওই মূর্তিটা, মানে ওই অবস্থানের গুরুত্ব কিনা? কারণ আমরা যেরকম খবর জানতে পারছি তাতে মনে হচ্ছে যে সেদিন রাত্রিরে যারা ওই রোড শোতে, মানে অংশগ্রহণ করেছিল, তারা কিন্তু খুব সম্ভবত পশ্চিমবঙ্গের, মানে সাধারণ যেরকম ছেলে মেয়ে তারা ছিল না, এবং তারা বাইরে থেকে, মানে হায়ার করে নিয়ে আসা লোকজন ছিল। সুতরাং তারা কিন্তু সম্ভবত, মানে অবশ্যই, মানে যেটা মনে হয় যে ওই জায়গাটা যখন ক্রস করছিল ভেতর থেকে কিন্তু প্ররোচনা ছিল, সত্যিই হয়তো বিজেপি বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল, কিন্তু তার মানে ওরকম নয় যে তারা হচ্ছে গেট ভেঙে ঢুকে ওরকম একটা মূর্তি ভেঙে দিতে পারে। এবং সেটা, মানে তার থেকেও যেটা মারাত্মক সেটা হচ্ছে যে মানে এখনকার যে বিজেপি সরকার তার যে মানে এই ব্যাপারটা নিয়ে কিরকম একটা অদ্ভুত মানে স্ট্যান্ড, সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে আজকেই দেখলাম যে মোদী ঘোষণা করেছেন যে পঞ্চধাতুর একটা বিদ্যাসাগর মূর্তি গড়ে দেবেন, আর মমতা সেটা নিয়ে আবার বলছেন যে আমরা কোনো মূর্তি চাই না। কিন্তু সমস্যা হচ্ছে যে ভারতের মধ্যে তো একটা আসলে মানে বিশেষ করে বেঙ্গলে, মানে দুটো বেঙ্গলে, আমি বাংলাদেশের বেঙ্গল এবং এখানকার বেঙ্গল বলছি, যেটা আগে স্বাধীনতার আগে বেঙ্গল বলা হতো, সেই বেঙ্গলটা কিন্তু বেঁচেই ছিল, তার জীবনী শক্তি প্রাণ শক্তি কিন্তু ছিল হচ্ছে যে এক ধরনের কম্পোজিট কালচার, এবং ওই কম্পোজিট কালচারটা ছিল বলেই কিন্তু মানে বেঙ্গল নিয়ে হচ্ছে এক ধরনের মানে রোমান্টিকতা তৈরি হয়েছে, সাহিত্য তৈরি হয়েছে।
আমরা এই প্রবাদও শুনেছি অনিন্দিতা, আমি আপনাকে থামাচ্ছি একটু, যে আমরা শুনতাম ছেলেবেলা থেকে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, তো এই ধরনের একটা বাংলার গুরুত্ব ছিল এবং সেইভাবে আমরা দেখে এসেছি, এবং সেই বাংলার গুরুত্ব এখনো অপরিসীম, বলা বাহুল্য। আমরা ভারতের অন্যান্য দিকে দেখছি, যেমন উত্তরপ্রদেশ আছে, দক্ষিণ ভারত আছে, সব জায়গারই গুরুত্ব আছে, কিন্তু আমাদের যেহেতু লক্ষ্য এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, সেজন্য তার গুরুত্বটা আমরা উপলব্ধি করার চেষ্টা করি।
এই যে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, যে আগে থেকেই একটা কথা আমরা শুনে এসেছি, হোয়াট বেঙ্গল থিংস টুমরো টুডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো, এই প্রসঙ্গে আমি একটু ডক্টর দীপঙ্কর দের কাছে জানতে চাইছি যে এবারকার নির্বাচনে পশ্চিমবঙ্গের ভূমিকা এবং গুরুত্ব কতখানি।
পশ্চিমবঙ্গের ভূমিকা এইবারের নির্বাচনে অনেকটাই বেশি, এবং তার অনেকগুলো কারণ আছে। একটি কারণ তো পশ্চিমবঙ্গ থেকে বিজেপি বা যে ব্রাহ্মণ্যবাদী শক্তি এখন ভারতবর্ষে শাসন করছে, সেই বিজেপি এবং তাদের যারা দলবল চরম একটা হিন্দুত্ববাদী দল, তার বিরোধিতা পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি, এবং মোদী সরকার সবচেয়ে বেশি যেটা রেজিস্ট্রেন্স বলুন সেটা পেয়েছে পশ্চিমবাংলা থেকে, তাদের যাবতীয় জাতিকর্ম করেছিলেন কয়েক বছর ধরে। তাই মোদী কিছুদিন আগে বাংলায় এসে বলে ফেলেছেন যে দিদি হচ্ছেন স্পিড ব্রেকার, এবং খুব সঙ্গত কারণে কথাটা হয়তো তিনি অন্য কোন অর্থে বলতে চেয়েছিলেন, কিন্তু এটা সত্যি কথা বলে ফেলেছেন। তিনি স্পিড ব্রেকার, মোদীর যে কুশাসন চলছিল, যে ধরনের হিন্দুত্ববাদী অপপ্রচার উনি করছিলেন, সারা ভারতবর্ষে যে ধরনের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছেন এবং করেছেন অন্যান্য জায়গায়, পশ্চিমবঙ্গ সেটা কিছু রুখে দিয়েছে, এটা এক। দ্বিতীয়ত একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি বলছি, সেটা কারণ হচ্ছে পশ্চিমবাংলা গত 5-6 বছর ধরে বিখণ্ডিত হওয়ার পর বাংলার যা, বিশেষ করে এই বাংলার যে অবস্থাটা হয়েছিল অর্থনৈতিক অবস্থা, সেটা অনেকটাই কাটিয়ে তুলেছে কিন্তু এই তৃণমূল সরকার আসার পর। এই 5-6 বছরে এই যে ঘুরে দাঁড়ানো রাজ্যকে ঘুরে দাঁড়িয়েছে, এবং আপনারা শুনলে খুশি হবেন, আজকে পশ্চিমবাংলা কিন্তু ভারতবর্ষে গত 5 বছর ধরে শিল্প এবং বিশেষ করে আমাদের কৃষি ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে, তার পরপর 5 বছর ধরে কৃষি ক্ষেত্রে পশ্চিমবাংলার ভারতের সেরা হয়েছে। এটা ভারতবর্ষে যারা এখন শাসন করছেন তাদের কাছে খুব সমস্যার একটা কারণ হয়ে আছে, কারণটা আমি একটু পরে বলছি।
এটা কিন্তু একটা বিরাট কথা আপনি বললেন, যে কারণ কৃষি ক্ষেত্রের উপরে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে, ক্ষেত খামারে তারা কি মনে করছেন, চাষিরা কি মনে করছেন, কৃষক সমাজ কি মনে করছেন, সেটা গুরুত্ব কিন্তু উপলব্ধি করা যাচ্ছে এবারকার লোকসভা নির্বাচনে, কারণ কৃষি ক্ষেত্র অত্যন্ত গুরুত্ব পাচ্ছে
একদম। এবং এটা বাংলা কিন্তু একটা মডেল তৈরি করছে, একটা অল্টারনেটিভ মডেল, যেটা গত বছর গত নির্বাচনে আমরা খুব গুজরাট মডেল শুনছিলাম, যদি এবারও কেউ বাংলা মডেল বলছেন না মুখে, কিন্তু যারা অর্থনীতি নিয়ে আলোচনা করেন বা এই এই পুরো মানে অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে বিশ্লেষণ করেন, তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনায় বলছেন যে বাংলা কিন্তু একটা নতুন মডেল তৈরি করছে, একটা অল্টারনেটিভ মডেল, যেটা গুজরাট মডেল বলে আমরা একদিন শুনেছি। আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে যে বাংলা, আপনি দেখবেন এই যে গোটা পূর্বাঞ্চল, পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চল সবকটা রাজ্যের মধ্যে বাংলা এগিয়ে আছে, যদিও বাংলা কিন্তু দ্বিখণ্ডিত হয়েছে, অন্য রাজ্যগুলো হয়নি, পাঞ্জাব অধিক হয়েছে আর এদিকে কিন্তু বাংলাই হয়েছে, এই দ্বিখণ্ডিত বাংলাকে কিন্তু রোকা যাচ্ছে না, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ মাত্র কদিন আগে 71 সালে, সেই বাংলাদেশ এখন পাকিস্তান থেকে এগিয়ে গেছে অনেকগুলো প্যারামিটারে, ভারতবর্ষের গোটা পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের সবকটা রাজ্য থেকে তাদের যে পার ক্যাপিটা ইনকাম তার চেয়ে বেশি বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম। বিজেপি তত্ত্বের মুখে একটা থাপ্পড় মেরে এই দুই বাংলা কিন্তু দেখাচ্ছে যে বিজেপি তত্ত্ব দিয়ে তিনি আমাদেরকে ভাগ করেছিলেন ঠিকই, কিন্তু আমরা আমাদের অস্তিত্বটাকে নিজেদের মতো করে আবার কিন্তু দাঁড় করাচ্ছি। এবং বাংলাদেশের এই যে অভাবনীয় একটা অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন, যেটা অনেক কতগুলো প্যারামিটারে বাংলাদেশের সামাজিক প্যারামিটার যেগুলো আমরা ধরি উন্নয়নের, সেগুলো ভারতবর্ষকেও ছাপিয়ে গেছে। এবং অনুমান করা হচ্ছে আগামী কয়েক বছরে ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকামের চেয়ে বাংলাদেশের পার ক্যাপিটা, যেটা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, তার পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাবে। এটা কিন্তু একটা ব্রাহ্মণ্যবাদী যে রাষ্ট্র ভারতবর্ষ এবং তাদের যে দলটা এখন সে ভারতবর্ষকে শাসন করে তাদের পক্ষে মেনে নেওয়াটা খুব কষ্ট। তাই তারা কিন্তু যেন কোনো প্রকারে পশ্চিমবাংলাটাকে দখল করতে চায় যাতে এই অগ্রগতিটাকে থামিয়ে দেওয়া যায়। এবং এই অগ্রগতি থামানোর জন্যে আমার ধারণা তারা গোটা উত্তর পূর্বাঞ্চলে সমস্যা তৈরি করার চেষ্টা করছে এনআরসির নামে, যাতে বাংলাদেশ এবং বাংলাদেশকে নিয়েও একটা সমস্যা তৈরি করা যায়। বাংলাদেশিরা ঘুষপেটিয়া বা এই ধরনের উইপোকা এই ধরনের কথা বলছে বিজেপির প্রেসিডেন্ট। কিছুদিন আগে বিজেপির প্রেসিডেন্ট পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলেছে বাঙাল হচ্ছে কাঙাল, এই ধরনের কথাগুলো বলে এবং সর্বশেষ বিদ্যাসাগরের মুক্তি ভাঙা, এটা কিন্তু
ভারতবর্ষে যখন নির্বাচন হয় বা নির্বাচনের আগেও একটি কথা বারবার শোনা যায় সব স্তরে, রোটি কাপড়া ওর মকান, সেটাই কিন্তু গুরুত্ব পায়। তার সাথে এসেছে ক্ষেত খামারের কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র, অন্ন, এইগুলো নিয়ে তাদের মানে প্রশ্ন জাগে। এবং যুব সমাজ কিন্তু এবার দলে দলে এগিয়ে আসছে ভোট দেওয়ার জন্যে, প্রথম বার যারা ভোট দিচ্ছেন 18 বছর বয়সের বেশি, তারপরে মহিলারা এবং মানে তরুণ তরুণীরা এগিয়ে আসছে, কারণ তাদের দাবি নিয়ে, তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষা ব্যবস্থা এবং বেকারত্ব ঘোচানোর যে প্রয়াস তাদের, সেই দাবিগুলো নিয়েই তারা এবারে কিন্তু
বিজেপির শক্ত দিকটা এবং দুর্বল দিকটা কি কি, এটাকে কিভাবে বলবো?
শক্ত দিকটা কি সেটা বলাই খুব মুশকিল, কারণ বিজেপি নিজেও মনে হয় জানে না শক্ত দিকটা কি। সেজন্যই বিজেপি শেষ অস্ত্র করেছে হচ্ছে হিন্দুত্বকে। আর যদি হচ্ছে দুর্বল দিকটা বলেন, যেটা এক্ষুনি উনি বলছিলেন যে বিজেপি যখন 2014 সালে যখন ইলেকশনে জিতে এসেছিল সেই 8 দিনের যে স্বপ্ন দেখিয়েছিল, তাতে কিন্তু সবচেয়ে বেশি বিজেপি গুরুত্ব দিয়েছিল হচ্ছে যে অর্থনৈতিক উন্নতি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই 5 বছরে আমরা যদি ওই খতিয়ানটাকে যদি মিলিয়ে দেখি যে ওরা কি কি বলেছিল যে করবে এবং এখন কি অবস্থা হয়েছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে দুর্নীতিকে অস্ত্র করে ওরা ক্ষমতায় এসেছিল এবং যে অর্থনৈতিক উন্নতির স্বপ্ন দেখেছিল, চাকরি দেওয়ার স্বপ্ন দেখেছিল, পার ক্যাপিটা ইনকাম বাড়বে বলে স্বপ্ন দেখেছিল, বিশেষ করে শিল্প কৃষি এইগুলোতে সাংঘাতিক উন্নতি হবে বলে, যেমন ওরা মেডিকেল ইন্স্যুরেন্স, যেমন কৃষকদের জন্য বিমা, এইগুলো হচ্ছে গিয়ে চালু করেছে বলে এখনো দাবি করছে। কিন্তু আসল যদি আমরা অবস্থাটা মানে খতিয়ে দেখি, এখন যেটা কংগ্রেস যেটাকে অস্ত্র করেছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে অর্থনীতি নিয়ে ওরা আসলে কোনো কথা বলছে না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে আমরা জানি যে এখন কৃষিজ দ্রব্য, কৃষিজ উৎপাদন সেটা বিক্রি করতে পারছে না চাষিরা, কিন্তু যখন ওরা ক্ষমতায় এসেছিল ওরা কিন্তু স্পষ্ট বলেছিল যে এদের লাভ নিয়ে এরা হচ্ছে গিয়ে বিক্রি করতে দেবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে সেটা হয়নি। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে দলে দলে চাষি গ্রাম থেকে হেঁটে মানে মানে রক্তাক্ত হচ্ছে গিয়ে পা নিয়ে এসে ওরা দাবি করছে হচ্ছে গিয়ে যে ওদের ফসল ওরা বিক্রি করতে পারবে না। এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্বাঞ্চল ওই দিকটার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে টমেটো ছড়িয়ে, আলু ছড়িয়ে, গম ছড়িয়ে ওরা কিন্তু প্রতিবাদ করছে। সুতরাং এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, যে ভারী শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, তাতে হচ্ছে অনেক চাকরি মানে ক্রিয়েট করার কথা ছিল, বলেছিল যে ওরা হচ্ছে যে লাখ লাখ চাকরি দেবে, সেটা তো হয়নি। যতদিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নোটবন্দি যে সময়টায় হলো সেটা তো এসেনশিয়াল পলিসি হিসেবে বিজেপি দেখালো যে নোটবন্দি ওদের পলিসি, কিন্তু সেটা হওয়ার পরে দেখা গেল যে ওই ক্ষুদ্র শিল্প বা মাঝারি শিল্পের মালিক তাদের হাতে কিন্তু অর্থের যোগান একদম কমে গেল, তাতে চাকরি পাওয়া কানুনটি হচ্ছে যারা চাকরি পেত লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে গেল। এর সঙ্গে আবার হচ্ছে যে যোগ হলো হচ্ছে ধরুন এই যে ইন্স্যুরেন্স এর কথা বলছে না, বিমার কথা বলছে, সেটা যদি আমরা খতিয়ান দেখি সেই খতিয়ান দেখলে কিন্তু দেখবো যেখানে ধরুন ওরা বলছে 30,000 কোটি টাকা হচ্ছে গিয়ে ওরা মানে পলিসি হচ্ছে গিয়ে বিক্রি করে পেয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ওরা রিটার্ন করেছে পলিসি মানে 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 কৃষকদের চাষিদেরকে সেটা হচ্ছে 15,00,000 কোটি টাকা। শুধু এই মাঝের 15,00,000 কোটি টাকার কিন্তু কোনো হিসেব নেই। যদি রাফাল কন্ট্রোভার্সির কথা দেখেন, রাহুল গান্ধী যেটা বারবার বলছেন যে ওপেনলি হচ্ছে 5 মিনিট সাংবাদিক সম্মেলন করুন, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এক, মানে যেখানে কংগ্রেসের সরকারের সময় 126টা বিমান কেনার কথা ছিল এবং যে অর্থমূল্যে ওই চুক্তিটা হবে বলে ঠিক হয়েছিল, এবার দেখা যাচ্ছে মাত্র 36টা কেনা হচ্ছে এবং তাতে অনিল আম্বানি নামের একজনকে শিল্পপতিকে দেওয়া হচ্ছে এবং এমন লোককে দেওয়া হচ্ছে যার মানে মানে রাফাল বিমান তো ছেড়ে দিন যুদ্ধ বিমান, যার একটা 3 সিটার বিমান অব্দি তৈরি করার কোনো অভিজ্ঞতা নেই এবং সেই টাকারও কিন্তু কোনো হিসেব নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি যে এই যে শেষ অস্ত্র নিয়েছে হিন্দুত্ববাদী অস্ত্র বা গোমাতাধি গোমাতার নাম করে কত কত হচ্ছে গিয়ে লোককে খুন করা হচ্ছে, আমি মেরে ফেলা হচ্ছে।
আমরা আপনাদের
মানে আমার মনে হয় যে হ্যাঁ বলুন,
আমরা আপনাদের দুজনের কাছেই যাব যে এতদিন পেরিয়ে মোদী সরকার তো আবার দ্বিতীয়বার এগিয়ে আসার কথা চিন্তা ভাবনা করছেন, কিন্তু বিগত 5 বছরে তাদের কার্যক্রমে সফলতার কি একটুও ছোঁয়া আপনারা দেখতে পাননি কোনো ক্ষেত্রে?
সফলতার ছোঁয়া আসলে ওইভাবে মানে সর্বভারতীয় ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে সফলতার ছোঁয়া ঠিক পুরোপুরি কিভাবে হয়েছে আমি ঠিক জানি না, মানে আমি বলতে পারবো না, কারণ আমরা পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও যদি দেখি, এনভায়রনমেন্টের ক্ষেত্রেও যদি দেখি, মানে যেগুলোকে মানে সারা পৃথিবীর পার্সপেক্টিভে কোন রাষ্ট্রের এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়ার দিক থেকে দেখা হয়, সেখানেও কিন্তু সাংঘাতিক সাফল্যের মানে কিছু আর কি রূপ দেখা যায়নি। যেমন লাস্ট যে সার্জিক্যাল স্ট্রাইকটা হলো সেটাও কিন্তু যখন ওটা নিয়ে কথা হচ্ছিল তখনও কিন্তু সবাই বলছিল যে এটা হচ্ছে গিয়ে শেষ প্রবাবলি চেষ্টা বিজেপি যাতে এবার হচ্ছে গিয়ে ওরা ভোটে আসতে পারে। সুতরাং মানে অর্থনীতিটা হচ্ছে তো যে কোনো দেশের মানে বেসিক প্যারামিটার এবং ওইটাই হচ্ছে মানে মূল এবং প্রধান স্বপ্ন ছিল, তাতে তো এটা আমার তো মনে হয় স্বপ্ন ভঙ্গ হয়েছে, মানে সেরকম ভালো কিছু হয়েছে বলে তো মনে হয় না। যদি লাভ হয় তাহলে আম্বানি আদানিদের হয়েছে, গুজরাট মডেলের হয়েছে, যেটা একটু আগে বলছিলেন দীপঙ্কর বাবু, আমার কিন্তু মনে হয় না যে অল ইন্ডিয়া ক্ষেত্রে কিছু হয়েছে। এবং যেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে এখন কিন্তু বিজেপির সঙ্গে অ্যালাইড গোষ্ঠী মানে বলে ওরকম কিন্তু কেউ নেই সেই অর্থে, কিন্তু তার বিরোধী দলগুলোর দিকে যদি তাকান এরকম কিন্তু অনেক দল আছে যাদের নিজেদের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু তারা কিন্তু শুধু বিজেপি বিরোধিতাকে কেন্দ্র করেই তারা কিন্তু নিজেদের মধ্যে জোট তৈরি করেছে। যে কারণে এবারের ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃত্ব মানে যেগুলোকে মূল বলে ধরা হয় কংগ্রেস এবং বিজেপি, তার থেকেও কিন্তু আঞ্চলিক দলগুলো অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এবং সবাই কিন্তু ভাবছে যে
সেই প্রসঙ্গেই যেতে চাইছিলাম যে আঞ্চলিক দলগুলো এবারের নির্বাচনে কি ভূমিকা পালন করতে পারে, কারণ অনেক বিশ্লেষকই বলছেন যে বড় দুটি দল বিজেপি এবং কংগ্রেসের তুলনায় আঞ্চলিক দলগুলো জোট বাঁধার ব্যাপারে একটা হয়তো পরিকল্পনা করছে। এখন তারা বড় কোনো দলের সঙ্গে জোট বাঁধবে নাকি তারা নিজেরাই জোট বাঁধবে এই বিষয়টা খুব স্পষ্ট নয়।
আনিস, আমাদের টেলিফোন লাইনে কি কেউ আছেন? জয়তি ওখান থেকে?
হ্যাঁ, সিদ্ধার্থ আছেন, সিদ্ধার্থ ভট্টাচার্য। আচ্ছা, আমরা সিদ্ধার্থ ভট্টাচার্যের কথা শুনে তারপরে আপনাদের কাছে আসছি। সিদ্ধার্থ ভট্টাচার্য বলুন, আপনি আপনার কি প্রশ্ন থাকবে আমাদের প্যানেলিস্টদের কাছে আজকে?
হ্যাঁ, আমার প্যানেলিস্টের কাছে এটাই প্রশ্ন যে 2014 সালে যখন নাকি বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল তখন বলেছিল যে আমরা আনএমপ্লয়েড, যে বর্তমানে যে ভারতবর্ষে যে আনএমপ্লয়েড যে পরিমাণে বাড়ছে, সেটার আমরা সলভ করে দেবো। এবং আজকের দিনে যে খবর কথা বলেছিল যে বিজেপি সরকার, তা তো আমরা নজরে চোখে দেখতে পেলাম না। বিশেষ করে আজকে যে যখন আমরা চাকরিজীবী লোক হয়ে আমরা ভাবি যখন আর পাঁচ রাস্তা জনগণ যখন দেখি যে আমাদের ঘরের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, দেশে আনএমপ্লয়েড এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাতে না বিজেপি সরকার না আমার এখানে স্থানীয় ওই যে তৃণমূল সরকার কোন লোকের চিন্তাধারা নেই, এটা কিভাবে সলভ হবে? এই মানব সম্পদ কিভাবে আমরা সলভ করতে পারবো? একটা সঠিক মূল্যায়ন চাইছে এই প্যানেলিস্টের কাছে। ভারতবর্ষের মূল্যায়ন নির্বাচন থেকে তাকিয়ে আছে আর এত কাদা ছড়াছড়ি চলছে যে এই দল বলছে ওকে, ও দল বলছে ওকে, এত কাদা ছড়াছড়ি
আমি জীবনে আমি লাইফে দেখিনি। হ্যাঁ, সিদ্ধার্থ ভট্টাচার্য, আপনি কোথা থেকে বলছেন? হ্যালো,
আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি।
প্রশ্নটা আসলে যেটা করেছেন তার উত্তর যথেষ্ট উত্তর দিয়েছিলেন ডক্টর দীপঙ্কর দে, তবে তার কাছে আবার যাচ্ছি যে এই যে বেকারত্ব বেড়ে গেছে যে প্রশ্নটা সিদ্ধার্থবাবু করলেন, সেই সেই সব সমাধানের দিকে কি আগামী কোনো সরকার এগিয়ে আসতে পারবে?
আমার যেটা মনে হয়, যে সরকারই ক্ষমতায় আসুক, এই আগামী 7-8 দিনের মধ্যে তো সরকার পরিবর্তন হওয়ার কথা, তাদের কাছে কিশোর বড় সমস্যা হয় এই বেকারত্ব এবং যে প্রায় ভেঙে পড়া অর্থনীতির যে অবস্থা, এখন অর্থনৈতিক অবস্থা, ব্যাংকগুলো লক্ষ লক্ষ কোটি টাকা তাদের তছনছ হয়ে গেছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অবস্থা খুব খারাপ, তাদেরকেও ব্যবহার করা হয়েছে বিভিন্ন ব্যাংকগুলোকে বেল আউট করার জন্য। ONGC-র মতো বড় একটা কোম্পানি যার 1.5 বছর আগেও প্রায় 6,000 কোটি টাকার বেশি তাদের একটা রিজার্ভ ছিল, সেটা তলানিতে এসে দাঁড়িয়েছে 5,000 কোটির মতো, প্রায় 9,000 কোটি টাকা রিজার্ভ তারা কোথায় মানে প্রায় হারিয়ে গেছে আর কি, রিজার্ভটা প্রায় দেখতে পাচ্ছি না, সেই রিজার্ভটা কি করে কোথায় গেল কেউ জানে না। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয় যে সরকারই আসেন না কেন তাদের কাছে বড় সমস্যা হবে ভারতবর্ষের অর্থ ব্যবস্থাটাকে খানিকটা দাঁড় করানোর, মানে এখন প্রায় কিন্তু কমায় চলে গেছে ভারতবর্ষের ব্যবস্থাটা, এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা হয়তো খুব একটা বাইরে থেকে বুঝতে পারি না যে কতটা ফাঁকা হয়ে গেছে ভারতবর্ষের অর্থ,
ঠিক তাই।
এর মধ্যেও দেখবেন সেনসেক্স বাড়ছে, এটা অদ্ভুত একটা ব্যাপার, সেনসেক্স বাড়ছে প্রতিদিন কিছু না কিছু এখনো বাড়ছে। যে আসলে সমস্যাটা হচ্ছে এখানে, 2014 সালে মোদি সরকার মানুষকে একটা স্বপ্ন দেখিয়েছিল, স্বপ্ন তৈরি করেছিল। 2019 সালে দেখলেন যখন ওই স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে গেল, তখন ওই স্বপ্ন নিয়ে কোনো কথা বলছে না ভারতবর্ষের বিভিন্ন যে ন্যাশনাল মিডিয়া বা বড় মিডিয়া বল, যে দেয়ার ছাড়া কেউ ওই যে আলোচনাই পর্যন্ত করছে না।
যাই হোক, ভোটের ফলাফল
যেটা করছেন, এবছর তারা যেটা করছেন, স্বপ্নটা যখন দুঃস্বপ্ন হলো তখন এরা তারা আশঙ্কা তৈরি করছেন, দে আর জাস্ট মার্কেটিং দ্য অ্যাপ্রিহেনশন, যে আশঙ্কা ভারতকে পাকিস্তান তোমাকে আক্রমণ করতে পারে, ভারতের মুসলমানরা তোমাকে যেটা আছে সংখ্যা এত বাড়ছে, তুমি হিন্দুরা বিপন্ন হতে পারো, এই যে একটা আশঙ্কা, এই আশঙ্কা কিন্তু কিছু কিছু মানুষকে বিজেপির দিকে এখনো কিন্তু অনেকটা মোহাবিষ্ট করে রেখেছে। নইলে আজকে সত্যি 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 একটা ভারতবর্ষের অর্থনৈতিক মাপকাঠিতে একটা নির্বাচন হয়, তাহলে বিজেপি বোধ হয় একটা আসনও পাওয়ার কথা নয়, কিন্তু সেখানেও যে আপনি দেখবেন যে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন তারা বেশ কিছু আসন পাবেন, এমন কেউ কেউ বলছেন যে তারা সরকার করবে, সেটা আমি বলতে পারবো না, এক্ষুনি সম্ভবত করবেন না, কিন্তু প্রায় কাছাকাছি যেতেও পারেন, আজকে দিনে যাওয়ার কথাই নয়, কিন্তু ওই আশঙ্কা তৈরি করে কিন্তু তারা একটা অদ্ভুত ধরনের মাদকতা তৈরি করেছে মানুষের মধ্যে
তাদের থেকে সমর্থন বাড়ানোর জন্য,
ভয়ের কিন্তু একটা প্রতিফলন হতে পারে।
এটা কিন্তু অনেক দেশেই দেখা যায় যে যারা থাকেন ক্ষমতায় তারা এই ধরনের ভয় ভীতি তৈরি করে তাদের দিকেই মানুষকে টানেন যে তারাই এই সব কিছু থেকে মুক্তি দিতে পারবেন,
নেতিবাচক রাজনীতির একটা দিক।
হ্যাঁ, তো আমার যেটা প্রশ্ন এখানে, আমি শ্রোতা দর্শকদের বলছি, আপনার ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আজকের আলাপনের আলোচনা শুনছেন। আর আপনাদের বলে রাখি যে আপনারা যদি এই বিষয়ে মন্তব্য করতে চান, কোনো প্রশ্ন করতে চান, আপনারা সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062 এই নম্বরে। তো এখন আমার দুজনের কাছেই প্রশ্ন, যে সম্প্রতি একটি আন্তর্জাতিক জরিপে দেখা গেছে যে যে 10টি দেশ একেবারে শীর্ষে রয়েছে মহিলাদের জন্য অত্যন্ত বিপজ্জনক অবস্থান কোন কোন দেশে, তার মধ্যে কিন্তু ভারত দ্বিতীয় স্থানে, এর কারণ কি? আর বর্তমানে ভারতে মহিলাদের জন্য এই ধরনের একটা পরিস্থিতি পরিবেশের সৃষ্টি হয়েছে কেন, এবং সেটা কেন কোনো সরকার রোধ করতে পারছেন না বা পারেননি? দুজনের কাছে আমার প্রশ্ন, কেউ আগে জবাব দেবেন।
ডক্টর অনিন্দিতা ঘোষাল।
আচ্ছা, আমি আমি শুরু করি তাহলে। আসলে মহিলাদের এই বিপন্নতা বা মহিলাদের যে সামাজিক অবস্থান বা অবস্থা, তার যে পরিবর্তন হয়েছে, মানে ভালো হয়েছে বা খারাপ হয়েছে, সেটা আমি সেটা কিন্তু মানে শুধুমাত্র ওই গত 5 বছরের বিজেপি সরকারের মানে
শাসনের
হয়েছে বা মানে তার মানে তার দ্বারা হয়েছে সেটা কিন্তু আমি বলবো না। আমার কিন্তু মনে হয় এটা একটা প্রক্রিয়ার ফল, মানে বহুদিন ধরে চলা একটা প্রক্রিয়ার ফল। এখন সামাজিক সুরক্ষা বা সামাজিক নিরাপত্তার ধারণাটাই এমন যে সেটা কিন্তু সমাজের ওপরে যেমন নির্ভর করে, তার থেকে অনেক বেশি নির্ভর করে কিন্তু সেই সমাজে যে ধরনের লোকেরা বসবাস করে তাদের মানসিকতার উপরে। বিজেপি সরকারের কথা যদি বলেন, মানে আমরা সবাই ওটাকে হয়তো খানিকটা সমালোচনার দৃষ্টিতে দেখেছি, কিন্তু ট্রিপল তালাক নিয়ে বিজেপি সরকারের যে স্ট্যান্ড সেটা কিন্তু সবাই বলেন যে সেটা মুসলিম ভোট ব্যাংককে মানে অ্যাট্রাক্ট করার জন্য। কারণ আমরা যদি মানে গত মানে গত লাস্ট নির্বাচনে যদি আমরা উত্তরপ্রদেশের এ দেখি, তবে যে পরিমানে ভোট পেয়েছিল সেটা যদি আমরা পার্সেন্টেজ দেখি, তাতে কিন্তু শুধুমাত্র হিন্দু ভোটের 80টার মধ্যে 73টা সিট পাওয়া সম্ভব না। সুতরাং অবশ্যই মুসলমানরা ভোট দিয়েছিলেন, এবং এইটা হওয়ার পরে কিন্তু আরো বেশি হয়তো মুসলমান মহিলারা ভোট দেবেন। কিন্তু সামাজিক নিরাপত্তা বা সামাজিক সুরক্ষা এমন একটা বড় ধারণা যে সেটা কিন্তু পুরো সমাজের যে মানসিকতা তার উপর নির্ভর করে। আমার মনে হয় যে ভারতের সকল বৃহত্তম গণতন্ত্রের অর্থনৈতিক কাঠামো, সামাজিক ব্যবস্থা, বিশেষ করে পুলিশি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, এই জিনিসগুলো এমন পর্যায়ে পৌঁছেছে যে আগে আমরা ভাবতাম যে হরিয়ানার মেয়েরা হচ্ছে অত মানে মানে ওই সমাজটা অন্যরকম এবং অত সুরক্ষিত নয়, অনেক ভাবে এক্সপ্লয়েট করা হয় ওরকম। এখন কিন্তু ব্যাপারটা না কোন রেজিয়নের মধ্যে আর আটকে থাকছে না, এখন কিন্তু ভারতবর্ষের প্রায় সবগুলো জায়গাতেই কিন্তু মহিলারা আক্রান্ত হচ্ছে। এবং তার কিন্তু প্রধান কারণ হচ্ছে প্রশাসনের দিক থেকে না সেই দোষীদেরকে শাস্তি না দেওয়ার প্রবণতা। এবং প্রশাসন কিন্তু এই দোষীদেরকে কেন শাস্তি দিচ্ছে না সেটা যদি আমরা দেখি, মানে আমরা ওয়েস্ট বেঙ্গলও যদি দেখি, কিছুদিন আগে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু সবচেয়ে যেটা মানে মারাত্মক মানে সমস্যার জায়গা সেটা হচ্ছে যে যারা এই ধরনের ক্রাইম গুলো করছে তারা কিন্তু মানে বৃহৎ কোন রাজনৈতিক দলের অংশ। এবং আমরা দেখতে পাচ্ছি তারা ক্রাইমটা যেভাবেই করুক, যাই করুক, এবং তার ফলে যাই হোক, মানে ওরকম বিচার ব্যবস্থা রয়েছে, দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি কিন্তু তারা কোনো না কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে বা সংগঠনের কাছ থেকে তারা কিন্তু নিরাপত্তা পেয়ে যাচ্ছে। এবং তার সবচেয়ে মানে বড় কারণ হচ্ছে এদের কোনো শাস্তি হচ্ছে না। শাস্তি যেহেতু হচ্ছে না, সুতরাং স্বাভাবিক আবার তারপরে কিন্তু এরকম ক্রাইম আবার হচ্ছে, আবার হচ্ছে। সুতরাং এইটা কিন্তু আমার মনে হয় যে বেসিক যে গণতন্ত্র, আমরা যেগুলোকে বলি যে সমাজতন্ত্র, গণতন্ত্র, এগুলো তো হচ্ছে ধারণা, এগুলো আদর্শ, এবং যেটার ভিত্তিতে স্বাধীন ভারতবর্ষ তৈরি হয়েছিল বা কনস্টিটিউশন তৈরি হয়েছিল, তাতে কিন্তু মহিলাদেরকে আলাদা করে গুরুত্ব দেওয়া তো দুরক্ষণ। আমার কিন্তু মনে হয় যে মহিলাদের যে সামাজিক নিরাপত্তা এবং মানে সামাজিক নিরাপত্তার ধারণার মধ্যে তো একটা মনন এবং মানসিকতার জায়গা আছে, একটা ঐতিহ্যের একটা জায়গা আছে। আমার মনে হচ্ছে ভুলপুর যে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং তার মানে তারা যেরকম বাধ্য হচ্ছে লড়তে গিয়ে তাদের সংগঠনের লোক নিতে, সেটা কিন্তু কোথাও একটা না ওই বড় একটা ছাপ ফেলছে আমাদের সমাজে এবং সমগ্র ভারতবর্ষে। এইটা কিন্তু আমার খুব স্ট্রংলি মনে হয়, এবং যে কারণে না মহিলারা এখন অনেকে মানে অধিকাংশ সময় না ভয়তে কিন্তু মানে আর মানে যেই যেই জায়গাগুলো থেকে তাদের ক্ষতি হতে পারে, সমস্যা হতে পারে, ওইগুলো আর করছেন না। তার থেকে কিন্তু মানে যারা ওই ধরনের আনরেস্ট তৈরি করছে সমাজের মধ্যে তারা কিন্তু আরো বেশি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে বলে আমার মনে হয়।
একটা বিষয় খুব জানতে ইচ্ছে করে যে ভারতের এই লোকসভা নির্বাচনে মহিলা প্রার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে কিন্তু অনেক কম, যদি তুলনা করা যায় বাংলাদেশের সংসদ নির্বাচনের, সেখানে বেশ কিছু মহিলা প্রার্থী ছিলেন।
এবারে বলা হচ্ছে মহিলারা কিন্তু সংখ্যায় অনেক ভোট দিচ্ছেন, ভোটদাতার সংখ্যা বেশি,
হ্যাঁ, কিন্তু প্রার্থীর সংখ্যা কম,
আছে আমার মনে হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে একটা সুবিধে আছে, কারণ আমরা বাংলাদেশের যে বিভিন্ন দুটো পলিটিক্যাল পার্টি তার যারা হচ্ছে মানে তার যারা মাথা, তারা যারা নেত্রী, তারা তো হচ্ছেন মহিলা। এবং আমার কিন্তু কোথাও একটা মনে হয় না মানে ওই সমাজ ব্যবস্থার মধ্যে মানে যদিও আমরা মানে এটাকে আবার অনেক ক্রিটিক্যালি দেখি, অনেক রকম ভাবে অনেক কথা হয়, কিন্তু আমার কিন্তু মনে হয় না সেখানে কোথাও একটা মহিলাদের অংশগ্রহণকে বা যে রেসপেক্টেবল পজিশন গুলো তাতে কিন্তু মহিলাদেরকে অনেক বেশি করে হচ্ছে গিয়ে এগিয়ে দেওয়ারও সুযোগ তৈরি হচ্ছে। এখন সেটা সেই দেশের সামাজিক কাঠামোর মধ্যেও হতে পারে, আবার এটাও হতে পারে যে শিক্ষিতদের একটা স্থান দেওয়ার একটা টেন্ডেন্সি আছে, তাও হতে পারে।
ডক্টর দীপঙ্কর দে বোধহয় কিছু একটা বলতে চাইছিলেন, বলেন।
আমার কাছে মনে হয় এটা একটু যারা শাসন করছেন ভারতবর্ষে গত প্রায় 70 বছর ধরে চলে যাওয়ার পর, তাদের যে পলিটিক্যাল ফিলোসফি যদি বলি, মানে রাজনৈতিক দর্শন যদি দেখি, রাজনৈতিক এবং সামাজিক দর্শন দেখি, তাহলে সেটাকে আমি নির্দ্বিধায় বলবো এবং দায়িত্ব নিয়ে বলবো সেটা ছিল একদমই ব্রাহ্মণ্যবাদী, একটা মৌলবাদী দর্শন, সেটা কংগ্রেসই হোক, কমিউনিস্টই হোক বা আজকের বিজেপি হোক। আজকে ভারতবর্ষ যেখানে দাঁড়িয়ে আছে, ভারতবর্ষের যে মূল যে যে সর্বভারতীয় দল কংগ্রেস এবং বিজেপি, এবং একসময় সর্বভারতীয় দলের মধ্যে কমিউনিস্ট পার্টিও ছিল, যেটা অবস্থা এখন খুব একটা ভালো নয়, তাদের আপনি যদি দেখেন তাদের কাঠামোর মধ্যে কখনোই কিন্তু মহিলাদের খুব একটা স্থান দেওয়া হয়নি, কমিউনিস্টদের ধরেই আমি বলছি। সম্পূর্ণভাবে একটা উচ্চ বর্ণের এবং উচ্চ বর্গের যারা নেতৃত্ব তারাই কিন্তু এই তিনটে দলকে শাসন মানে পুরোটা কব্জা করে রেখেছে এবং তারাই ভারতবর্ষ শাসন করেছে গত 70 বছর ধরে এবং এখনো মনুবাদ যদি আমি ভালো করে দেখি তার দর্শনকে যদি বিশ্লেষণ করি সেখানে মহিলার স্থান নেই, সেখানে অনার্যদের স্থান নেই, সেখানে দলিতদের স্থান নেই, তাই আমরা এদের থেকে সেটা এক্সপেক্ট করি না, করতে পারিও না। এবং এখানে একটু আগে আপনারা যে কথাটা বললেন খুব সঙ্গত কথাটা, বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এগোয়নি, সামাজিক ভাবে অনেক এগিয়েছে, কেননা বাংলাদেশের রাজনৈতিক দর্শন আর যাই হোক মৌলবাদী দর্শন নয়, যেখানে এই সরকার আসা এবং বামপন্থীরা চলে যাওয়ার পর যাদেরকে আমি বলি যে তারা আসলে কমিউনিস্টের নামাবলী দায় দিয়ে মৌলবাদী শাসনই চালিয়ে গেছে এবং তারা মৌলবাদী দর্শনকে বিশ্বাস করে কমিউনিস্টের নামে। এই সরকার হওয়ার পরে কিন্তু আপনি দেখবেন মহিলাদের পার্টিসিপেশন অনেক বেশি বেড়েছে, বাংলা মূলত অনার্য সভ্য এটাকে মানতে হবে, আমরা অস্বীকার করার জন্য নেই আজকে,
ধন্যবাদ,
আমাদের বুঝতে হবে। এবং মৌলবাদী এই যে দর্শনটা ভারতবর্ষের শাসকরা চালাচ্ছে ব্রাহ্মণ্যবাদী দর্শন বা মৌলবাদী দর্শন যেভাবেই যাবে তার ভিত্তি হচ্ছে পুরুষ শাসন, সেখানে প্রজাদের প্রজাটা আসন আছে বলে আমার মনে হয় না এক্সপেক্ট করাটাও।
আমাদের বোধহয় কোন শ্রোতা টেলিফোন করে যোগাযোগ করার চেষ্টা করছে,
হ্যাঁ আমরা একটু শ্রোতার কাছে যাই।
হ্যালো
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 হ্যালো, আমাদের শ্রোতা একজন আফজাল কি নাম,
কেউ লাইনে আছেন?
হ্যালো
হ্যালো, হ্যাঁ কে বলছেন?
আসলাম মির্জা বলছি, তখন না বাঁকুড়া পশ্চিমবঙ্গ ভারত থেকে।
আচ্ছা আচ্ছা, বলুন বলুন আসলাম মির্জা বাঁকুড়া থেকে বলুন।
আমি ভারতবর্ষের যে নির্বাচন সেই হিসেবে আমি পশ্চিমবাংলার রাজনীতির পরিপ্রেক্ষিত বলছি।
হ্যাঁ বলুন।
যে এই যে বিজেপির উন্মাদনা পশ্চিমবাংলা হয়েছে এর জন্য আমি মনে করি তৃণমূল পার্টি অনেকটা দোষী, কারণ বিগত 50 নির্বাচনে যেভাবে এরা মানে সিপিএম সংগঠনকে ভেঙে দিয়েছে এবং তাকে তাদের প্রার্থী দিতে দেয়নি। হ্যালো, আমি
হ্যাঁ বলুন,
হ্যাঁ আপনার প্রশ্ন বলুন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 80% সিটে জিতে গেছে, তার ফলে সেই জায়গায় যেখানে কমিউনিস্টদের একটা বামফ্রন্টের একটা সংগঠন ছিল সেটা ভেঙে দিয়েছে, সেটা বিশেষ করে বিজেপিকে লাভবান করেছে, এর সম্বন্ধে কিছু বলবেন কি আমার যারা বিশ্লেষক হয়েছেন?
আচ্ছা আচ্ছা, মির্জা আসলাম আসলে বাঁকুড়া থেকে একটা প্রশ্ন করেছিলেন যে বিজেপির এই যে উত্থান এমনকি পশ্চিমবঙ্গেও তার জন্যে তৃণমূল দায়ী, তো ডক্টর অনিন্দিতা ঘোষাল আপনি কি মনে করেন নির্বাচনের
ফলাফল এটাকে আরো
এবং পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ইত্যাদি? ডক্টর অনিন্দিতা ঘোষাল বলুন।
আমার যেটা মনে হয়, আমার মনে হয় যে তৃণমূল ধরুন আমরা সেটা নিজের চোখেও খানিকটা দেখেছি যে তৃণমূল এখন আমি যেহেতু একটু সাবারবন একটা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়াই, মানে আমি ডায়মন্ড হারবার এসে সরিষা বলে একটা জায়গায় কলকাতার উপকণ্ঠে, তো আমি এটা সত্যি দেখেছি যে আসলে তৃণমূল যে রিগিং করেছে, কারণ আমার গাড়ির সামনেও দু তিনটে গাড়ি পরে একবার এটা বোমা হয়েছিল, মানে এটা আমার নিজের অভিজ্ঞতা প্রত্যক্ষ অভিজ্ঞতা, এবং সেটা যে ভদ্রলোক বললেন না ওই পঞ্চায়েত নির্বাচনের আগে মানে ধরুন 3-4 দিন আগে আমার মানে আমি এটা নিজে ফেস করেছি আজকে ছিলাম অনেকক্ষণ, আসলে যে রিগিং এর যে প্যাটার্ন এবং যেভাবে রিগিংটা ধরুন মানে রিগিং কিন্তু সত্যি হয়েছে, হ্যাঁ কিন্তু রিগিং এর যে প্যাটার্নটা সেটা তৃণমূল এখন যেটা করছে কিন্তু এই প্যাটার্ন কিন্তু বামফ্রন্টের সময় শুরু হয়েছিল, এবং আপনারা যদি দেখেন মানে আমি খুব নিরপেক্ষ ভাবে এটা বলছি যে যদি হচ্ছে যে এই পুরো পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহ বা আবহাওয়াটা যদি দেখেন তাহলে কিন্তু এটা খুব মজার, আমরা দেখবো যে এই যে হঠাৎ করে এত এত লোক তৃণমূল হয়ে গেল এই লোকগুলো কারা, এরা কিন্তু সব আগেকার বামপন্থী যে মানে দলগুলো যারা লোক ছিল তারা, এর মধ্যেও কিছু বামপন্থীরা বেঁচে আছেন যারা হচ্ছে খুব চন সেই অর্থে তারা বেঁচে আছেন, সুতরাং আমার কিন্তু মনে হয় না যে মানে যেখানে মানে পলিটিক্যাল ফিলোসফিটা একই রকমের আছে এবং অ্যাক্টিভিটিটাও একই রকমের আছে এবং আমরা যেটাকে ইতিহাসের ভাষায় বলি মেথড বা স্ট্র্যাটেজি অফ পলিটিক্স সেটাও কিন্তু একই আছে, সুতরাং ওই জায়গাটা কিন্তু কোথাও মানে সেই অর্থে বামপন্থীরা মানে শেষের দিকের বলছে, ওই 34 বছরের শেষের দিকের বলছে, যে সময়টা বামপন্থীরা হচ্ছে জনসংযোগই হারিয়েছিল, কারণ তাদের যে ওই পিরামিড সাইকেলের যে স্ট্রাকচার ছিল যেটা
বিচ্ছিন্ন হয়ে পড়েছিল জনগণের থেকে,
সেটা ছিল না। কিন্তু আমার কিন্তু মনে হয় না এর সঙ্গে বিজেপির উত্থানের কিন্তু কোনো যোগ আছে।
আচ্ছা রোকেয়া, আমার
সত্যি পশ্চিমবঙ্গে এখনো আদৌ কোনো বেস আছে কিনা আমার সন্দেহ আছে।
ধন্যবাদ।
ঠিক যেটা হয়েছে না, ত্রিপুরাও কিন্তু যেভাবে বিজেপি ক্ষমতায় এসছে সেটা বিজেপির সাংগঠনিক জোর কতটা আর কতটা টাকা ছড়িয়ে এসছে সেটা কিন্তু সন্দেহ আছে।
আচ্ছা আমরা এখানে
আমরা আবার আপনার কাছে ফিরে আসব। আমাদের সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায় লাইনে আছেন।
বিশ্লেষকরা যেটা বললো তাদের সঙ্গে আমি একেবারেই একমত। আমি যদি একেবারে আমি আমার বক্তব্যের সারাংশটা নিই, ভারতবর্ষের যদি ইতিহাস দেখি, ভারতবর্ষের পরিচয় যদি আমরা জানতে চাই, আমাদের দেশের জাতীয় সংগীতটা যদি আমরা খুব ভালো করে বিশ্লেষণ করি, তাহলে কোন রাজনৈতিক দলে কিন্তু বলা উচিত না এই ধর্ম মানতে হবে আর সেই ধর্ম মানতে হবে, এটা মুসলিম রাষ্ট্র হবে না হিন্দু রাষ্ট্র হবে, এইসব কথা কোনো অপ্রাসঙ্গিক। ভারতবর্ষের জাতীয় সংগীতটাই ভালো করে বিশ্লেষণ করলেই মনে হয়, আমার মনে হয়, আমরা অনেক অনেক বলছি কোয়ালিশন গভর্নমেন্ট থাকলে আসলে আমাদের দেশ খারাপের দিকে এগোবে, কিন্তু ভারতবর্ষটা তো সব মানুষের দেশ, সব ধর্মের দেশ, তো সেই জায়গা থেকে অশান্তির যে বাতাবরণটা তৈরি হচ্ছে এগুলো অপ্রাসঙ্গিক। মানে আমাদের দেশে সুপ্রিম কোর্টের আইন মানা হয় না, শবরীমালা মন্দিরে সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট রীতিমতো মহিলারা ঢুকতে পারবে, সেখানকার সাধারণ সেন্টিমেন্ট দেখে প্রশাসন সেটা ঠেকাতে পারে না, কোনটা মানবো আমরা, ধর্ম মানবো না আইন মানবো?
আচ্ছা
আমরা নিজেরাই ঠিক জায়গায় নেই মনে হচ্ছে।
পরমাশিষ, আপনি তো অনেক ভোট কেন্দ্রে গেছেন, মানে ভোট কেন্দ্রে গেছেন এবং ভোটারদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, এই যে তরুণ সমাজ তাদের কাছে সবচেয়ে মানে এবার দেখা যাচ্ছে যে কম বয়সী অনেক ছেলে মেয়ে তারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, এবং যেমন আমরা কিছুদিন আগেই জেনেছি যে একটি মেয়ে সে আইন বিষয়ে পড়তে চায় কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, এবং তার বাবা মা মনে করছেন যে 18 বছর বয়স হলেই তার বিয়ে দিয়ে দেওয়া যাবে। তো এই যে বাল্যবিবাহ বিরোধিতা করছে অনেকে, সেই মনোভাব নিয়ে এবার তারা ভোট দেবে সেই প্রার্থীকে যারা তাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবে, বা সেই দাবিগুলো বাল্যবিবাহ রোধ করার বিষয়ে একটি যে সেই দাবিগুলো নিয়ে তারা এগিয়ে আসছেন, যে প্রার্থী যারা আসছেন তাদেরকে ভোট দেবেন। তো আপনি কি দেখছেন?
আসলে কি দেখছি জানেন, প্রভাব বিস্তার। নির্বাচন কমিশন বলছেন একজন প্রার্থী তার সিকিউরিটি নিয়ে সে নির্বাচনের সামনে যাবে না, আমার পাড়ার আমার গলিতে যদি প্রধানমন্ত্রী হাঁটে আর মুখ্যমন্ত্রী হাঁটে, তরুণ সমাজ তো পড়াশোনাটুকু অন্তত জানে, তাদের শিক্ষায় মনে হচ্ছে প্রধানমন্ত্রী এসে কথাটা বলে যাচ্ছেন তো সেখানে প্রভাব হবেই, সেটা একটা দলের রাজনৈতিক নেতা, কিন্তু প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন আর একজন সাধারণ প্রার্থী বলে যাচ্ছেন, তার তো গুরুত্ব থাকবেই, সেই দল তো ভোট পাবেই, প্রভাব বিস্তার। প্রধানমন্ত্রী ভারতবর্ষের সপ্তদশ লোকসভা নির্বাচন হচ্ছে, 19 বার পশ্চিমবঙ্গে 19টা মানে উনি সভা করলেন, তো এর তো একটা ছাপ পড়বেই, এখানে কি আপনারা প্রভাব বলবেন না? অবশ্যই প্রভাব।
আচ্ছা আমরা
মানুষকে কি দিতে পারবো সেটা তো বলুক।
আচ্ছা আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি,
ঠিক আছে পরমাশিষ, আমরা এবার আমাদের যারা প্যানেলে আছেন তাদের কাছে অন্য প্রসঙ্গ নিয়ে,
আমরা অন্য প্রসঙ্গ মানে একটু আগে একটা কথা হচ্ছিল যে কংগ্রেস পার্টি কিংবা বিজেপি কেউই ঠিক নয়, আঞ্চলিক দলগুলো এবার অত্যন্ত প্রাধান্য বিস্তার করছে, এমনকি চন্দ্রবাবু নাইডু, হ্যাঁ এমনকি চন্দ্রবাবু নাইডু এই কথাও বলেছেন যে তিনি নির্বাচন শেষ হওয়ার পরে প্রথম রাষ্ট্রপতির কাছে গিয়ে বলবেন যে যাতে করে তড়িঘড়ি করে সামান্য সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠন করতে না দেয়, অপেক্ষা করতে যে এই সমস্ত আঞ্চলিক দলগুলো জোট বেঁধে সরকার গঠন করতে পারে কি না। তো এই সম্পর্কে আমি প্রথমে যাচ্ছি ডক্টর দীপঙ্কর দে, আপনি কি মনে করেন যে এবার আঞ্চলিক দলগুলো এত গুরুত্ব পেল কেন? সেখানে কি কংগ্রেসেরও ব্যর্থতা ছিল?
রাষ্ট্র যে কটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে সারা পৃথিবীর যে ডেমোক্রেটিক রাষ্ট্রগুলো যে কটা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে প্রায় একই, সেইগুলো প্রায় ভেঙে চুরমার হয়ে গেছে। তার প্রথম একটা এক্সাম্পল হচ্ছে জুডিশিয়ারি, ভারতবর্ষের যৌন কেলেঙ্কারীর একটা অভিযোগ আনা হয়েছে, সেটা নিয়ে একটা তালবানা চলছে, সেটা একটা হাস্যকর অবস্থায় পৌঁছে গেছে বিষয়। আপনি ভারতবর্ষের পার্লামেন্টের অবস্থা যদি দেখেন, পার্লামেন্টের যে আলোচনাগুলো হয় বা যে ধরনের মানে বিশ্লেষণ হয়, সেই বিশ্লেষণ গুলো কেউ শোনেন না, এই আলোচনাগুলো কেউ শোনেন না, সেখানে একটা প্রায় মানে খড়ের মতো অবস্থা, সেটা আমার বলতে খারাপ লাগছে আর কি। পার্লামেন্টের অবস্থা, ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক যেটা, সেটা প্রায় ভর্তি হয়ে গেছে। ভারতবর্ষে যখন আমরা নোটবন্দি বা ডিমনিটাইজেশন যেসব দেখলাম, তখন আমরা দেখেছি রিজার্ভ ব্যাংককে কি নক্কারজনক ভাবে নষ্ট করে দেওয়া হলো, ভারতবর্ষের গোটা মনিটারি সিস্টেমটাকে ভেঙে দেওয়া হলো। তাহলে থাকলো হচ্ছে মিডিয়া। ভারতবর্ষের মিডিয়ার উপরে আপনি জানেন যে সারা পৃথিবীর সবাই ভারতবর্ষের মিডিয়াকে শ্রদ্ধা করত, আজকে সেটা নেই। আমরা নিজেরাই ভারতবর্ষের ইলেকট্রিক মিডিয়াকে বিশ্বাস করতে পারি না, শ্রদ্ধা করতে পারি না। তো ভারতবর্ষের গণতন্ত্র যে স্তম্ভগুলোর উপর দাঁড়িয়ে আছে, এবং সেটা তার মধ্যে একটা কথা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, যে এক্সিকিউটিভ, সিবিআই থেকে শুরু করে যে কটা সংস্থা আছে, অটোনমাস বডি, ইনক্লুডিং ইলেকশন কমিশন, কোনোটার প্রতি সাধারণ মানুষের আজকে আস্থা নেই। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা রাষ্ট্র যে তার মতো করে বেঁচে থাকতে পারে বলে আমার মনে হয় না। আমার তো ভয় হচ্ছে ভারতবর্ষ রাষ্ট্র, ভারত রাষ্ট্র বলে যেটাকে আমরা চিনি, সেই রাষ্ট্রটা টিকবে কিনা এই
অবস্থায়।
দলগুলো আমরা যেগুলো স্টেট রিলেটেড জায়গা যেগুলো আমরা বলছি, তাদের গুরুত্ব বাড়ছে, তারা তাদের কথাগুলো বলছেন, এবং আমার মনে হয় এই জিনিসগুলো সেই ফয়সলাটা হবে। ভারতবর্ষ কি একটা সেন্ট্রালি,
হ্যাঁ ঠিক আছে, আমরা আমাদের হাতে একদম সময় নেই, আমরা অনুষ্ঠানের অনুষ্ঠানের প্রান্তিক পর্যায়ে চলে এসেছি। ডক্টর অনিন্দিতা ঘোষাল, আপনি যদি ছোট্ট করে বলেন আঞ্চলিক দলগুলো কেন
গুরুত্ব
আসলে, আমি তো আমার তো মানে শিক্ষাটা ইতিহাসে, তা আপনি যদি ইতিহাসের পাতা ঘেঁটে দেখেন, সবসময় দেখবেন যে কোনো বড় সাম্রাজ্যের কেন্দ্রীয় শক্তি যখন একটু মানে পতনের দিকে যায়, তখন আঞ্চলিক শক্তির উত্থান হয়। এটা হচ্ছে ইতিহাসের অমোঘ্য, মানে এটাতে মানে কিছু করার নেই আর কি, ঠিক আছে। তো ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কেন্দ্রীয় সরকারে হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য যে 252টা মানে ওই ম্যাজিক ফিগার মানে 253টা করতে হবে, বিজেপি এবং কংগ্রেস দুজনেই জানে যে ওটা হচ্ছে গিয়ে তারা কেউই এরকম একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এবং সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জিকে নিয়ে এত মাতামাতি হচ্ছে বা এত গুজব হচ্ছে বা এত রকমের আলোচনা হচ্ছে। কেন হচ্ছে? কারণ ভাবা হচ্ছে, প্রথমে ওরা ক্লেম করছেন যে 42টা সিটে 42টাই পাবে না, আমরা সবাই জানি সেটা পাবে না, কিন্তু হয়তো কিছু কমবে সিট, কিন্তু হয়তো প্রবাবলি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে যেরকম মানে যেরকম ভোটের মানে মানে দল জিতবে, তার মধ্যে হয়তো মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেসের হয়তো বিরাট বড় একটা এমপির সংখ্যা থাকবে। আমরা তেলেগু দেশমের দিকে দিকে যদি তাকাই বা স্ট্যালিন মানে যারা আছেন আর কি এর মধ্যে, এদিকে মায়াবতী আছেন, অখিলেশ যাদব আছেন, এদের সবার মধ্যে যদি আমরা একটা শক্তি সাম্যের কথা ভাবি, যে তাহলে কিন্তু মনে হয় যে কংগ্রেসের সঙ্গেও যদি এরা জোটবদ্ধ হন, রাজীব গান্ধীর সময়ও যেটা হয়েছিল একবার, যে হয়তো এবার হতে পারে যে কংগ্রেসের সঙ্গে এই দলগুলোর কিছু দল জোটবদ্ধ হলো যাতে 253তে পৌঁছতে পারে। কিন্তু আমার মনে হয় কিন্তু যে কংগ্রেস মানে আজকে আমি যেমন পড়ছিলাম যে কংগ্রেস মানে সোনিয়া গান্ধী হাইকমান্ড এবং বাকিরাও মেনে নিয়েছেন যে কংগ্রেস কিন্তু এই জায়গাতে অনর হয়ে থাকবে না যে তাদের ওখান থেকে কাউকে প্রধানমন্ত্রী করতে হবে। এবং তাতে কিন্তু মনে হচ্ছে যে বেড়ালের ভাগ্যে ফিরে ফেরার কিন্তু সম্ভাবনা একটা আছে, মানে বাংলায় বা বেঙ্গলে। মমতা ব্যানার্জির এখানে একটা ভীষণ বড় সুবিধে আছে, কারণ সারা সর্বভারতীয় পলিটিক্সে মানে প্রচুর ভাবে তৃণমূল কংগ্রেসের পেছনে হচ্ছে গিয়ে সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে যা খানিকটা সত্যি খানিকটা মিথ্যে, কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু অসম্ভব একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে সর্বভারতীয় একটা প্ল্যাটফর্মে, যে ওনার কিন্তু বিজেপি বিরোধিতা সবচেয়ে বেশি দৃশ্যমান
আমাদের আমাদের
হাতে।
আমাদের বোধ হয় হাতে
আজকে আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনারা দুজনে আমাদের সাথে যোগ দিলেন, আপনাদের দুজনকে সময় করে যে আপনারা আমাদের সাথে অংশ নিলেন এই অনুষ্ঠানে, দুজনকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে, হ্যাঁ দুজনকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা দর্শক যারা দেখলেন এবং শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকের আলাপনের আলোচনা এ পর্যন্তই, তাহলে আজকে আমাদের উঠতে হয়।
হ্যাঁ নিশ্চয়ই, ভালো থাকবেন সবাই।